بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد.
الحمد لله. শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন তার দিনের পথে চলার মাধ্যমে, তার প্রতি, তার রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, তার ওই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত রয়েছি, একজন ব্যক্তি যতক্ষণ না জেনে শুনে বুঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর স্বীকৃতি দেবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়, ইসলামে প্রবেশ করা সম্ভব নয়। এটি আমরা সকলেই জানি যে এই কালিমা শাহাদা, এর মাঝে দুটি অংশ রয়েছে। একটি অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটি অংশ হলো তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত। প্রথম অংশে যেমন কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যদি সে বলে যে আল্লাহ কোথায়, আল্লাহ কে, তা আমি জানি না, চিনি না, বুঝি না, তাহলে যতবারই সে সাক্ষ্য দেয় না কেন তার পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়। ঠিক অনুরূপভাবে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয় আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় যেগুলি দিয়েছেন এর বিপরীত সে পরিচয় আল্লাহর দিয়ে থাকে বা বিপরীত পরিচয়ে আল্লাহকে সে জেনে থাকে, তাহলে তার পক্ষে কখনো ইমানদার হওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে যিনি সাক্ষ্য দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তাকেও এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে জানতে হবে, বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, তার ব্যক্তি, তার রিসালাত, নবুয়ত ইত্যাদি সম্পর্কে তার সঠিক জ্ঞান, সঠিক ধারণা, সঠিক আকীদা বিশ্বাস অবশ্যই থাকতে হবে, না হলে রাসূলের প্রতিও তার স্বীকৃতি বা সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না, তার পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমাজে কিছু ধারণা রয়েছে, এমন ধারণা রাখলেই যথেষ্ট নয়, বরং সেই ধারণাগুলি যদি কোরআন এবং সুন্নার পরিপন্থী হয়ে থাকে তাহলে যতবারই সে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দেয় না কেন, রাসূলের ব্যাপারে তার বিশ্বাস, তার জানা, এগুলি যদি কোরআন এবং সুন্নার পরিপন্থী হয়ে থাকে তাহলে তার পক্ষেও কখনো সঠিক মুমিন হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা যারা দাবি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকার করেছি, তাদের জন্য অপরিহার্য কর্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় জানা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে তার পরিচয় দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার পরিচয় দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দিয়েছেন, ঠিক সেভাবেই আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে, না হলে শুধু এই কালিমা শাহাদাত পাঠ করার মাধ্যমে কখনো আমাদের পক্ষে মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। আজকে সমাজে কিছু মানুষ বিশ্বাস করে থাকেন, শুধু বিশ্বাস নয় বরং তারা আপনার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত, তারা আপনার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত। আপনি যদি বলেন যে আল্লাহর কোরআনের পরিচয় হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন আদম সন্তানের মতোই মানুষ ছিলেন, এ যদি বলেন আপনি তার সামনে, এমন শ্রেণী রয়েছে সমাজে যারা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবী, আপনি এ বিশ্বাস না করলে আপনাকে তারা সাথে সাথে কাফের বলে ঘোষণা দিচ্ছে এবং আপনার সাথে যুদ্ধ করতেও তারা প্রস্তুত। সম্মানিত ভাইরা, বিষয়টি তাহলে সহজ বিষয় নয়, এমন একটি বিষয় যেটা ইমানের একটি মানদণ্ড। যদি এ বিষয়ে আপনি কোরআন ও সুন্নার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পরিচয় না জানেন, তিনি কি আসলেই নূরের তৈরি না আসলে নূরের তৈরি নন, সে সঠিক বিষয় যদি আপনি অবগত না হতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আপনাকে সঠিক ঈমান পোষণ করাও আপনার পক্ষে কঠিন, সম্ভব নয়। এছাড়া সমাজে কত রকমের বিভ্রান্তিকর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ছড়াছড়ি রয়েছে, সেগুলি আমাদের প্রতিটি মুমিন মুসলিমের একান্তভাবে জেনে নেওয়া অপরিহার্য বিষয়। আসুন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে তিনি কোরআনুল কারীমে কি পরিচয় দিচ্ছেন। তিনি কি নূরের নবী, নূরের তৈরি, নূর দিয়ে তার বডি তৈরি করা হয়েছে, না তিনি অন্যান্য আদম সন্তানের মতো তিনি একজন মানুষ, একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এবং সঠিক কোরআন ও সহিহ সুন্নাহর দলিলের আলোকে আমরা সঠিক আকীদা পোষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এ বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা। প্রথম বিষয় হলো
الاعلان بامر الله انه بشر
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি করেছেন গোটা বিশ্ব জগতের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি তিনি মানুষের মতো মানুষ আদম সন্তানের মতো মানুষ না তিনি ভিন্ন শ্রেণীর নূরের তৈরি না আরো কিছু এ সম্পর্কে সবচেয়ে বেশি এবং নির্ভুল তিনিই জানেন যিনি তাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নিজেই ঘোষণা দেননি বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন তুমি ঘোষণা দিয়ে দাও তোমার উম্মাকে জানিয়ে দাও তোমার উম্মার কাছে বিষয়টি স্পষ্ট করে দাও কি বিষয় আল্লাহ বলছেন বলো কোরআন কারিমে দুটি আয়াত এসেছে সূরা কাহফ 110 নম্বর আয়াত সূরা ফুসিলাত 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ
আল্লাহ বলছেন হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও তোমার পরিচয় সম্পর্কে তুমি তোমার উম্মাকে জানিয়ে দাও কি সেটা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি একজন মানুষ মাত্র তবে কেমন মানুষ ভিন্ন বৈশিষ্ট্যের না আমি একজন তোমাদের মতো মানুষ মাত্র সুবহানাল্লাহ এত স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা এই কোরআনের পথে হেদায়েত পাবে না নিশ্চয়ই তারা কোন পর্যায়ে রয়েছে সেটি বলার আর অপেক্ষা রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকভাবে নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূলকে এই ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যে তিনি হলেন একজন মানুষ শুধু মানুষ নয় বরং অন্যান্য মানুষের মতোই তিনি মানুষ কয়েকটি শব্দ এখানে ব্যবহার হয়েছে সংক্ষিপ্ত সময়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই প্রথম ইন্নামা শব্দটি ব্যবহার হয়েছে ইন্নামা শব্দটি যখন আরবি ভাষায় ব্যবহার করা হয় যারা আলেম সমাজ তারা জানেন যে এখানে ভিন্ন কোনো অর্থ ও উদ্দেশ্য নেওয়ার কোনো সুযোগ নেই সরাসরি যে ঘোষণা আসতেছে সেই ঘোষণাটি মেনে নিতে হবে দ্বিতীয় আল্লাহ এতটুকু বলতে পারতেন যে ইন্নামা আনা বাশার আমি শুধু একজন মানুষ মাত্র এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে হয়তো মানুষ আরেকটি ধারণা করার সুযোগ নিত যে হ্যাঁ তিনি মানুষ ঠিকই তবে তিনি আমাদের মতো মানুষ নন তিনি ভিন্ন মানুষ নূরের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সংশয়টাও দূর করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট করে দিলেন তবে আমাদের মাঝে এবং তার মাঝে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে বৈশিষ্ট্যগত দিক দিয়ে মর্যাদাগত দিক দিয়ে কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন সেটি হচ্ছে ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো একজন মানুষ হতে পারি কিন্তু তোমাদের কাছে ওহী আসে না আর আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আমাকে রিসালাত দেওয়া হয়েছে আমাকে ওহী দেওয়া হয় এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে মর্যাদাশীল করেছেন এমনই ভাবে দুটি আয়াত এসেছে যে দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন তুমি ঘোষণা দিয়ে দাও যে তুমি একজন তাদের মতো মানুষ দ্বিতীয় পর্যায়ে আসুন আল ইলান আন্নাহু বাশারুন ইনদাল ইজাজ ওয়াল ইতিদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে রাসূল বলে পরিচয় দিলেন সেই মক্কার পরিবেশে দাওয়াত দিলেন তোমরা বিশ্বাস করো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ছলে কৌশলে অস্বীকার করার চেষ্টা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার নির্দেশ দিলেন যে এই মুহূর্তেও তুমি তাদের কাছে তোমার পরিচয়টা ভালোভাবে তুলে ধরো তুমি মানুষ না তুমি ফেরেশতা না আরো কিছু সেই পরিচয়টি ভালোভাবে তুলে ধরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বনী ইসরাঈল 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি বলো কুল
সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা
বলো সুবহান রাব্বি আমার রবের পুত্র পবিত্রতা বর্ণনা করছি
হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি একজন মানুষ রূপী রাসূল ছাড়া তো আর কিছুই না, তোমরা আমার ব্যাপারে ভিন্ন ভিন্ন চিন্তা করছো কেন? আমি একজন মানুষ এবং আমি একজন আল্লাহর পক্ষ থেকে রাসূল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন সূরা বানী ইসরাঈলের বা সূরা ইসরার 90 থেকে 96 আয়াতগুলি একটু পরে দেখবেন যে কি প্রেক্ষাপটে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসল পরিচয়টা আল্লাহর নির্দেশে তুলে ধরছেন, এটি স্পষ্ট হয়ে যাবে। একজন মানুষ যখন এই আয়াতগুলি পড়ে দেখবে তার কাছে আর অস্পষ্টতা কিছুই থাকবে না যে তিনি আমাদের মতো মানুষ না ভিন্ন রকমের মানুষ। যারা ধারণা করে থাকেন যে তিনি হলেন নূরের তৈরি, নূরের তৈরি মানে কি, এটি স্পষ্ট আমরা সকলে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উল্লেখযোগ্য তিনটি শ্রেণী সৃষ্টি, এক হলো ফেরেশতা, ফেরেশতারা আমরা সকলে জানি তারা হচ্ছেন নূরের তৈরি। দ্বিতীয় জিন, জিন সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তথ্য দিয়েছেন, জিন তারা হলেন মাটির তৈরি নয়, তারা আগুনের তৈরি। তৃতীয় মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটি থেকে তৈরি করেছেন, এর বর্ণনা আসবে সামনে। অতএব এই তিন শ্রেণীর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন। এখন আপনাকে নিশ্চিত হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরেশতাদের মধ্যে না, তিনি জিনদের মধ্যে না, তিনি মানুষের মধ্যে, কোন শ্রেণীর মাঝে তিনি? আপনি যদি বলেন তিনি নূরের তৈরি তাহলে আপনার কথা অনুযায়ী আপনি দাবি করতেছেন তিনি হলেন ফেরেশতাদের মধ্যে, কারণ ফেরেশতারা ছাড়া কেউ নূরের তৈরি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ফেরেশতা ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বল যে তাই তৃতীয় বিষয়টি আন্নাহু বাশারুন লা মালাক আরাফাহু আল কুফার ওয়া আহলু আসরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন একজন মানুষ, সমাজের মানুষের মতোই তিনি একজন মানুষ ছিলেন, যারা বাবার ওরসে মায়ের গর্ভে জন্ম লাভ করে এমন একজন মানুষ ছিলেন তিনি, যাকে চিনেছিল সেই মক্কার কাফের সমাজ, তারা চিনেছিল তিনি একজন মানুষ, তিনি কোনো ফেরেশতা নন। সেই যুগের মুশরিক সমাজ তারাও চিনেছিল, কিন্তু আফসোস করে বলতে হয় আজকার এই যুগের কিছু মুসলিম সমাজ নামধারী তারা তাকে চিনতে পারলো না যেভাবে তাকে চিনেছিল সেই যুগের কাফের সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি ফেরেশতার মতো ফেরেশতা ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কাফেরদের দাবি অনুযায়ী, ওয়াকালু মা লিহাযার রাসূল يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। তারা বলতে শুরু করলো কি হলো এই রাসূলের, ইয়াকুল তুআম, যিনি আমাদের মতো তিনি খাদ্য খাচ্ছেন, আমাদের মতো তিনি আহার আড়াহার পানাহার করছেন, খাচ্ছেন পান করছেন, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আমরাও হাটে বাজারে প্রয়োজনে যাই, তিনিও হাটে বাজারে প্রয়োজনে যাচ্ছেন, কেমন এই রাসূল? লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাহু নাযীরা। তারা বলছে যদি আল্লাহ তার সাথে, তিনি তো মানুষ, তার সাথে একজন ফেরেশতা নাজিল করতেন তাহলে হয়তো তার জন্য ভীতি প্রদর্শনের ক্ষেত্রে সহায়ক হতেন। সূরা আল ফুরকান 7 নম্বর আয়াত, আবার দেখুন কত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, আল্লাহ বলেন
وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى إِلَّا أَن قَالُوا أَبَعَثَ اللَّهُ بَشَرًا رَسُولًا।
সূরা বনি ইসরাঈল 94 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থাগুলি তুলে ধরেছেন। আল্লাহ বলছেন وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُوا إِذْ جَاءَهُمُ الْهُدَى, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাবাসীদের কাছে হেদায়েত নিয়ে আসলেন, এই হেদায়েত গ্রহণ থেকে তাদেরকে কিছুই বাধা দেয়নি, শুধু এটাই বাধা দিয়েছিল, সে বাধা কি, আনকালু আবাসাল্লাহু বাশারার রাসূলা। তারা বলতে শুরু করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে রাসূল হিসেবে প্রেরণ করলেন, এটাই ছিল তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করার একটি অন্যতম কারণ। তারা দাবি করছিলেন তিনি যদি রাসূলই হবেন তাহলে তিনি হবেন একজন ফেরেশতা হিসেবে আমাদের কাছে আসবেন, তিনি ভিন্ন শ্রেণীর হবেন, ভিন্ন জাতের হবেন, ভিন্ন বৈশিষ্ট্যের হবেন, ভিন্ন গুণের হবেন, এই ছিল তাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আসলেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেদায়েত নিয়ে আসলেন, দিন নিয়ে আসলেন, তারা গ্রহণ করছিল না। এর একটি অন্যতম কারণ তারা বলছে ইনি তো একজন আমাদের মতোই মানুষ, সেই মানুষ আবার কিভাবে রসুল হিসাবে আসে? তাহলে দেখুন সেই মক্কার কাফির সমাজ তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছেন যে তিনি ছিলেন একজন রক্ত মাংসের তৈরি মানুষ, ভিন্ন কোনো জাতি নন, নূরের তৈরি কখনো নন, তিনি ছিলেন একজন মানুষই। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিচ্ছেন চতুর্থ নাম্বার বিষয়, আন্নাহু বাশারুন লিআন্নাহু খুলিকা মিন তিনিন হাইসু আন্নাহু মিন বানি আদম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আদম সন্তান, আর সকল আদম সন্তান তার বাবার অনুযায়ী, বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে নূর দিয়ে নয়, মাটি থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে অনেক বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন সূরা আল হিজর 28 নম্বর আয়াত,
ইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসালিম মিন হামাইম মাসনুন।
স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন যে আমি একজন মানুষ সৃষ্টি করতে চাই, ফেরেশতা না, আমি একজন মানুষ সৃষ্টি করতে চাই, কি থেকে? মিন সলসালিম মিন হামাইম মাসনুন, সেই শূন্য মাটি থেকে। সেইভাবে আরো বিভিন্ন বর্ণনায় বিভিন্ন আয়াতে এসেছে, মাটি থেকে আমি একজন মানুষ সৃষ্টি করতে চাই। আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেননি, তাকে যে দিয়ে সৃষ্টি করেছেন সেই সিলসিলায়, সেই ধারাবাহিকতায় তার সকল আদম সন্তানেরাও সেভাবেই ছিলেন। অতএব এই দৃষ্টিকোণ থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি, কখনো তিনি নূরের ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম বিষয়, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন, সেই নবী রাসূলদের নিয়ম নীতির হিসাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাসূল হিসাবে প্রেরণ করেছেন, তাকে ভিন্ন নূর দিয়ে তৈরি করে নয়। পূর্বের যত সব রাসূল নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এবং যত সব রাসূল নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত কোন নবী কোন রাসূল কেউ কোনদিন নূরের তৈরি ছিলেন না, কোন যুগে কেউ কখনো বিশ্বাসও করেনি এবং কোরআন সুন্নাহও তার বর্ণনা দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রীতিতে সেই নীতিতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, ভিন্ন কোনো ব্যতিক্রম ভাবে তাকে প্রেরণ করেননি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বলো,
মা কুনতু বিদাম মিনার রুসুল,
আমার পূর্ববর্তী যত রাসূল এসেছেন তারা যে ধরনের মানুষের মধ্য থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন, আমিও ঠিক সেভাবে মানুষের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল হিসাবে এসেছি, নতুন কোনো বেদাতী নিয়ম নিয়ে আমি কখনো আসিনি। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইব্রাহিম 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন
ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি।
সকল রাসূলগণ শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, বরং ক্বালাত লাহুম রুসুলুহুম সকল রাসূলগণই তারা এসে এই ঘোষণা দিয়েছিলেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। সকল রাসূলগণের এই ঘোষণা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই একই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ালেন। সুতরাং এরপরে কিভাবে বিশ্বাস হতে পারে, কিভাবে মানুষ ধারণা করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নূরের তৈরি? অনুরূপভাবে আসুন ষষ্ঠ বিষয়, আসুন আমরা যদি আরেকটু চিন্তা করি, স্পষ্ট পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা তারাও হলেন মানুষ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচে যারা তারাও হলেন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, সবাই ছিলেন তারা মানুষ। মা আমেনা, তিনিও ছিলেন মানুষ, কেউ নূরের তৈরি ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা আসলেন, সেই কাসিম আর তাহির তাইয়্যিব বা জাইনাব ফাতেমা রুকাইয়া উম্মে কুলসুম, তারা কেউ নূরের ছিলেন না, সকলেই তারা মানুষ ছিলেন, আদম সন্তান যেরকম সেরকমই, তাহলে উপরেও এই ধরনের, নিচেও এই ধরনের, মাঝে একটা নূর চলে আসলো, এই ধরনের ব্যতিক্রম যদি হয়েই থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে জানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিলেন, বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ। সুতরাং এখানে ভিন্ন কোনো ধারণা, ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অবাস্তব, একেবারে অকল্পনীয়, ডাহা মিথ্যা, শয়তানি কতগুলি কথা ছড়ানো হয় যে তিনি নূর হিসাবে বের হয়েছেন, তিনি বিভিন্ন বিভিন্ন যেগুলি কথা বলতেও লজ্জা হয়, কথা বলতেও মুখে বাঁধে, এমন কথাগুলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে সমাজে আজকে কিছু ছড়ানো হয়, যেগুলি দিয়ে ওই বাতিল সমাজ তারা প্রমাণ করতে যায় তিনি হলেন নূরের তৈরি, তাই এই সমস্ত অবাস্তব অকল্পনীয় নিজেদের মন গড়া সেই শয়তানি কথাগুলি তারা আজকে সমাজে ছড়িয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আসুন সপ্তম বিষয়। সপ্তম বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের অবস্থাগুলি আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে তিনি কখনো, তার বডিটা কখনো নূর দিয়ে তৈরি ছিল না। যেমন সেই আলেম সমাজে আপনার সামনে ওয়াজ করে শোনাবে, কি ওয়াজ করবে, তারা আপনার সামনে বক্তব্য দিয়ে শোনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেই তায়েফের দুষ্টদেরকে লেলিয়ে দেওয়া হলো, সেই গোখাতের ছেলেরা ইট পাটকেল মেরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করলেন, এই বক্তব্য, এই ওয়াজ কিন্তু তারাই করে। কিন্তু মাথায় তাদের একটু বিবেকে তাদের আসে না, বডিটা যদি নূরের তৈরি হয় তাহলে রক্ত বের হবে কেন, বের হওয়া দরকার ছিল নূর, বডি যদি নূরের তৈরি হয় তাহলে এই বডিতে আঘাত করার কারণে বের হওয়া দরকার ছিল নূর, কিন্তু নূর না বের হয় রক্ত বের হয়েছে, আপনারা আজকে আবার এই ওয়াজ শোনাচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন, মাথায় হেমলেট বেঁধে গিয়ে রক্তাক্ত হলেন তিনি, এই ওয়াজ তো তারা আপনারা করছেন, তাহলে মাথায় হেমলেট বেঁধে গিয়ে তিনি রক্তাক্ত কেন হবেন, যদি নূরের বডি হয়ে থাকে তাহলে তো বের হওয়া দরকার ছিল নূর, রক্ত কেন বের হবে, আশ্চর্য কথা, অবাস্তব কথা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, এর মানে তোমাদের গায়ে কাঁটা গেলে যেমন রক্ত বের হয়, আমার গায়ে কাঁটা গেলেও ঠিক রক্ত বের হয়, নূর বের হয় না, অন্য কিছু বের হয় না, আমার গায়ে কাঁটা গেলেও রক্ত বের হয়। আমরা যেমন টয়লেট বাথরুমে গেলে আমাদের জন্য ওযু করা অপরিহার্য হয়ে যায়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি কখনো এমন ছিল না যে টয়লেট বাথরুমে গেলে তার ওযুর প্রয়োজন হতো না, এমন কখনো ছিল না, বরং পেশাব পায়খানা গেলে তার জন্য ওযু অপরিহার্য হয়ে যেত, তিনি ওযু করতেন। শুধু তাই নয় না, আমাদের যেমন কি হয়ে থাকে, গোসল ফরজ হয়ে থাকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তাই হয়েছে, তারও সেই ধরনের কর্মকাণ্ড ঘটে যাওয়ার কারণে তারও গোসল ফরজ হয়েছে। নূরের তৈরি আবার এত সমস্যা কেন, যার উজুর ফরজ হয়ে যাবে, যার টয়লেটের প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজন, গোসল ফরজ হয়ে যায়, খাওয়ার প্রয়োজন, এ সমস্ত তো কখনোই প্রয়োজন ছিল না, যেমন নূরের তৈরি সেই ফেরেশতা সমাজ, তাদের প্রয়োজন নেই খাওয়ার, তাদের প্রয়োজন নেই গোসলের, তাদের প্রয়োজন নেই টয়লেটের, তাদের প্রয়োজন নেই উজু ফরজের, তাদের প্রয়োজন নেই গোসল ফরজের, কোনো কিছু প্রয়োজন নেই, যেহেতু তারা কিছুই, তারা হলেন নূরের তৈরি। অতএব বাস্তব বিষয়গুলি আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পরিচয় দিয়েছেন সেটি সেই আলোকে আমরা বিশ্বাস করব, তিনি ছিলেন আদম সন্তান, তিনি ছিলেন একজন মানুষের মতো মানুষ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো নবুওয়াতের, রিসালাতের, এবং বহু দিক দিয়ে তার শারীরিক অবকাঠামো বা আরো আরো কিছু কিছু তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি মর্যাদাশীল করেছেন সেগুলি স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, সেটাকে আবার অস্বীকার করার কোন সুযোগ নেই। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এবং বাস্তব অবস্থা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়ে সঠিক ঈমান গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন এরপর আমরা কিছু জিনিস একটু পর্যালোচনা করি। তারা আমাদের সেই ভাইয়েরা বেশ কিছু দলিল তারা পেশ করার চেষ্টা করেন,
সেই দলিলগুলির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যেটা তাদের, সেটি হচ্ছে কোরআন করিমের সূরা মায়েদা 15 নম্বর আয়াত। তারা কিছু আপনাকে দলিল পেশ করবেন কোরআনের আয়াত, কিছু দলিল পেশ করবেন আপনার কাছে হাদিস। আপনি জেনে নিন, নিশ্চিত হবেন এই বিষয়ে, যদি কোন কোরআনের আয়াত তারা দলিল হিসেবে পেশ করে থাকে তাহলে নিশ্চয়ই এই কোরআনের আয়াতের তারা অপব্যাখ্যা করেছেন, এর সঠিক তারা ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরেননি। দ্বিতীয়, অথবা যদি কোন হাদিস আপনার কাছে পেশ করে থাকেন, সেই হাদিস হয় সেই হাদিসটি জাল হবে অথবা এমন দুর্বল যা কখনো গ্রহণযোগ্য নয়, আর যদি কখনো সহি হয়ে থাকে তাহলে সেটিও একটি অপব্যাখ্যার মাঝে তারা গেছেন। অতএব তারা যত দলিল আপনার কাছে পেশ করবে সব দলিলের ক্ষেত্রে এই দুটি বিষয় মনে রাখবেন। প্রথম বিষয় হলো কোরআনের আয়াত পেশ করলে সেখানে অবশ্যই সেই কোরআনের আয়াত অপব্যাখ্যা করেছে তারা, আর যদি হাদিস করে থাকে তাহলে সেই হাদিসটি কখনো গ্রহণযোগ্য হবে না এমনই সেই হাদিস। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল পেশ করে থাকেন, যেটি সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। প্রসিদ্ধ সাহাবায়ে কেরামদের থেকে এই আয়াতের ব্যাখ্যা হিসেবে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে নূর। নূর দ্বারা এখানে হলো দুটো বিষয়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম, নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে এসেছে স্পষ্টভাবে ইসলাম, এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব আল কোরআনুল কারীম। অথবা নূর দ্বারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয় তাহলে এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদের মধ্যে থেকে তাকে বিশেষ বৈশিষ্ট্য মর্যাদাশীল করেছেন কি দিয়ে, সেটা হলো নবুয়ত এর রিসালাত দিয়ে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এর রিসালাত না থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অনুসরণ করার বিষয়ে আমাদের জন্য কোনো নির্দেশ ছিল না। এটাই কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলামের মাপকাঠি হিসেবে করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা তোমাদেরকে দেননি তা বর্জন করো বা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের করণীয় ও বর্জনীয় ক্ষেত্রে মাপকাঠি কেন? কারণ হলো একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত রিসালাত দিয়েছেন। এই জন্য যদি নবুয়ত রিসালাত না দিতেন, অন্য মানুষের মতো মানুষ হতেন, তাহলে তিনি কখনো আমাদের জন্য ইসলামের ইবাদতের মাপকাঠি হতেন না। সুতরাং এখানে নূর দ্বারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য নেওয়া হয়ে থাকে তাহলে প্রথম ব্যাখ্যা বললাম আমরা, এর দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। দ্বিতীয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় তাহলে এর উদ্দেশ্য হলো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাত, কখনো তার বডিকে উদ্দেশ্য নয় যে তার বডিটা নূরের, এটা কখনো নয়। যেহেতু কোরআন সুন্নাহ এবং বাস্তব অসংখ্য দলিলের আলোকে প্রমাণিত হচ্ছে তার বডি কখনোই নূরের ছিল না, সেটাকে কেটে গেলে রক্তাক্ত তিনি হতেন, ব্যথা পেতেন, সবকিছু তার হতো মানুষের মতোই, সুতরাং সেটি কখনো নূরের ছিল না। প্রিয় ভাইরা আমার, অনেকভাবে আরো কিছু বর্ণনা দেওয়া হয়, সেগুলি হলো আত্তাবারুক বিদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিজাসাদিহি ওয়া আরকিহি ওয়া রিকিহি ওয়া শাআরিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডি থেকেও কতগুলি অন্যান্য ব্যক্তির বডি থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ছিল। এই সপক্ষে, এর সপক্ষে যখন স্পষ্ট দলিল আমাদের কাছে এসেছে, সুতরাং এখানে আমাদেরকে আর সেগুলির ক্ষেত্রে কোনো দুর্বল কোনো ভিন্ন ধারণা করার আমাদের কোনো সুযোগ নেই, আমরা সেটাকে অবশ্যই স্বীকার করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেমন মানুষের শরীরে সাধারণত ঘাম বের হয়, এ ঘাম মানুষের ঘাম কি ছিল, এ ঘাম মানুষের ঘাম সাধারণত দুর্গন্ধ হয়, কিছু না কিছু দুর্গন্ধ সকলের ঘামে আছেই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য, তার শরীর থেকে ঘাম বের হতো সেই ঘাম কখনো দুর্গন্ধ ছিল না, সেটি ছিল সুগন্ধযুক্ত। সেটাকে সাহাবায়ে কেরামগণ তারা সংগ্রহ করে তারা সংরক্ষণ করার চেষ্টা করতেন এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেন। তাহলে এটা যদি কেউ বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম ছিল সুগন্ধিযুক্ত তাই তিনি নূরের তৈরি, আমরা বলবো যে তার এই কথাটাই প্রমাণ করে দেয়, যিনি স্বীকার করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হয়, যদি নূরের তৈরি হতো তাহলে সেখান থেকে ঘাম কখনো বের হতো না, যদি নূরেরাই তৈরি হতো তাহলে সেটা থেকে কখনো তরল জাতীয় ঘাম কখনো বের হতো না।
অর্থাৎ যিনি ঘামটাকেও স্বীকার করলেন তাহলে তার কাছেও এটা বিশ্বাস করা উচিত তার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো নূরের তৈরি ছিলেন না, তিনি ছিলেন রক্ত মাংসের বডির মানুষ ছিলেন, তাই শরীর থেকে ঘাম বের হতো। দ্বিতীয়, তার ঘাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। যেমন অন্যান্য জীব জানোয়ারের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক প্রাণী থেকে কতক প্রাণীকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, এমনকি এই জমিনকে কতক ভূখণ্ড থেকে কতক ভূখণ্ডকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, এমনকি পানিকেও বিভিন্ন জিনিস সবগুলি আপনি খুঁজে দেখেন যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে নিজে অসংখ্য বর্ণনা দিয়েছেন। যেমন ধরে নিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন কীট পতঙ্গ যেগুলি, পোকামাকড় যেগুলি, সেই পোকামাকড় ইসলামের নির্দেশ হলো আপনার কাছে যদি কি আসে, আপনার কোনো খাদ্য বা পানীয় জাতীয় জিনিসে যদি মাছি পড়ে তাহলে নিয়ম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালিয়াক বিসহু, মাছিটাকে যেন ভিতরে আরো ডুবায় দেয়। কারণ এই মাছির দুটি ডানা রয়েছে, হাদিসটি সহিহ বুখারীর, দু ডানার মাঝে এক ডানায় থাকে জীবাণু রোগ আর এক ডানায় থাকে ওই রোগের প্রতিরোধ ঔষধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন। তো মাছির বৈশিষ্ট্যই হলো, এই সাধারণ মাছের বৈশিষ্ট্যই হলো সে যখনই কোনো খাদ্যে পড়ে তখন সর্বপ্রথম যে ডানায় জীবাণু রয়েছে সেটাকে নিচে নামায় দেয় আর অপর ডানাটাকে তুলে রাখে, সেটা কখনো নামায় না। এজন্য ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তোমরা মাছিটাকে কি করো, যে পড়েছে একটু ভালো করে ফেলো, তাকে ভালো করে ডুবাও, ডুবাও তারপর ফেলে দাও তুলে, তাহলে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাছির মাঝেই এই রোগ প্রতিরোধের যে বিষয়টা দিয়েছেন সেটা সংশোধন হয়ে যাবে। তো ধরে নেন এই মাছি, যেই মাছি আপনাকে রোগ ছড়াচ্ছে, আবার এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মাছি দিয়েছেন যেই মাছির মাঝে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঔষধ তার কাছ থেকে পাওয়া যায়, সেটাও এক মাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ সূরা নাহল, মৌমাছি নাম দিয়ে একটা সূরা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বর্ণনা দিচ্ছেন যে এটা মৌমাছি, এটাও একটা পোকামাকড়, একটা পোকামাকড়ের মতো, এটা এটাও একটা মাছি, কিন্তু এই মাছি সেই মাছি অন্য মাছি সব সমান নয়। এই মাছির মাঝে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, তার পেট থেকে এমন একটা পানীয় দ্রব্য বের হয় শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস, তাই সেটার রং ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু ফীহি শিফাউন লিন্নাস, গোটা মানব জাতির জন্য এটা হলো একটি বড় ধরনের ঔষধ স্বরূপ, সুবহানাল্লাহ। সেটার নাম হলো মধু, মৌমাছি আপনাকে বের করে দিচ্ছে মধু, একই মাছি আরেক মাছি আপনাকে দিয়ে দিচ্ছে বহু বড় ধরনের জীবাণু, আর এই মাছি আপনাকে বের করে দিচ্ছে সবচেয়ে বড় ধরনের ঔষধ, সবগুলি একই পোকামাকড়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা থেকে আরেকটাকে ভিন্ন করলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত দিক দিয়ে বৈশিষ্ট্য বা একটি অন্যতম নিদর্শন। অনুরূপভাবে দেখুন গাছপালা, গাছপালার ক্ষেত্রে সব গাছপালা কি, সব গাছপালাই যে একই তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার বাড়ির সামনে আপনার ভূখণ্ডে একটা গাছ রোপণ করবেন, সেটা গাছ কিসের, সেটা যদি আপনি গাছ রোপণ করেন নিম, নিমের গাছ আপনারা সবাই জানেন, নিমের গাছ যদি কোথাও রোপণ করা হয় তাহলে দেখা যায় সে নিমের গোটা বডি তার পাতা শিকড় সবগুলি কি এত তিক্ত যা বলার অপেক্ষা রাখে না, এমনকি যে জায়গায় রোপণ করা হয় সে জায়গাটাও আশপাশে সেটাও তিক্ত হয়ে যায়। এজন্য অনেকে বলা হয় যেখানে সাপের বেশি চলাফেরা রয়েছে সাপ সে জায়গায় নিমের গাছ গাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, কারণ এই জায়গাটাও তিক্ত হয়ে যায় সাপ সেখানেও যেতে পারে না, এত তিক্ত হয়ে যায়। আবার এই জায়গাতেই এই মাটিতে আপনি আখের গাছ লাগাবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ সেই আখের গাছ থেকে এমন আপনি রস পাচ্ছেন যেটা হলো সবচেয়ে সুন্দর মিষ্টি সুস্বাদু এবং আপনার জন্য অনেক উপকারী। তাহলে একই মাটি আপনাকে একবার বের করে দিচ্ছে ওই সেই যখন আপনি এই মাটিতে বীজ বপন করলেন সেই নিমের তিক্ত আপনাকে এমন একটা গাছ বা যার রস বা সবকিছু তিক্ত, আবার এই মাটিতে বীজ বপন করলেন আপনি সেই আখের সেই আখ থেকে পাচ্ছেন আপনি মিষ্টি জাতীয় জিনিস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বর্ণনা দিয়েছেন, আল্লাহ বলেন وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله
والزيتون والرمان متشابها وغير متشابه
সূরা আনআম 141 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মাঝে তার নিদর্শনের মাঝে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু রকমের ফল দিচ্ছেন। এক জায়গায় দেখেন ওই সেই মাচা টেঙ্গে কি করা হয়, গাছ বপন করা হয়, সেই মাচা মাচা দিয়ে যেখানে কতগুলি সবজি বা ফলমূল চাষ করা হয়, মাচা দিয়ে চাষ করা হচ্ছে সেখানে করলা, করলা সবাই চিনেন, করলার বীজ বপন করলেন, ওই মাচাতেই সেই করলার গাছ ঝুলে আছে, সেখান থেকে করলা বের হচ্ছে, সেই করলা হলো এত তিতা। আবার সেই মাচাতে সেখানে বীজ বপন করলেন, সেই মাচাতে ঝুলে আছে আঙ্গুরের গাছ, সেই আঙ্গুরের ফল হলো কত মিঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বৈশিষ্ট্যপূর্ণ করে দিয়েছেন, এই বৈশিষ্ট্য এই বিভিন্ন রকম, এটা কীট পতঙ্গের মাঝেও, এটা সেই সৃষ্টিজীব জমিনের মাঝেও, এটা সেই গাছপালা ফলমূল সেগুলির মাঝেও। সুতরাং এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের মাঝেও কারো ঘাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্গন্ধ করে দিয়েছেন, কারো ঘামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুগন্ধিযুক্ত করে দিয়েছেন। আর সেটি সকলের নয়, সেটি হলো একজনেরই, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে বড় ইমানদার ব্যক্তি ছিলেন। তার ঘামও সুগন্ধি ছিল এমন কথা নয়, শুধু একজনেরই ছিল, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাগুলির দিকে যাওয়ার আমাদের সুযোগ নেই, সময় প্রায় শেষের দিকে, তাই আর দীর্ঘ করছি না। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে কোরআনুল কারীমে অসংখ্য বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাগুলি স্পষ্ট করে দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ব্যক্তি না, তিনি এমন মানুষ না, তিনি এমন সত্তা না যার বিষয়গুলি অস্পষ্ট আমাদের কাছে তা নয়। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমে সরাসরি বর্ণনা দিয়েছেন আল্লাহর ভাষায়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মাধ্যমে আরো স্পষ্ট করে দিয়েছেন, তিনি একজন মানুষ, তিনি কখনো নূরের তৈরি নন, তিনি ছিলেন আদম সন্তান। অন্য আদম সন্তানদের যেমন অবস্থা শারীরিক গঠন হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল সেটাই। এটাই একজন মুমিন মুসলিমকে বিশ্বাস করতে হবে। পক্ষান্তরে আবারও বলছি, সেই কথাগুলি যারা নূরের নবী বলে থাকেন এবং এই সম্পর্কিত যতগুলি হাদিস বর্ণনা করে থাকেন, সব হাদিসগুলি কোনো সন্দেহ নেই, হয় সেগুলি জাল রাহা মিথ্যা, অথবা এমন দুর্বল যেগুলিকে কখনো গ্রহণ করার সুযোগ নেই। আসুন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে চিনে, ভালোভাবে জেনে, তার প্রতি পূর্ণ ঈমান এনে তাকে যেন অনুসরণ করে আমরা ধন্য হতে পারি, অনুসরণ করে যেন আমরা সৌভাগ্যবান হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ কাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবীকুম ওয়া কাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন, মুসলিম সমাজকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন, পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সকল মুসলিম সমাজ যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজেদের আকীদা বিশ্বাস ও আমল আখলাক সবকিছু গ্রহণ করতে পারে, সে তৌফিক আমাদের সকলকে দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেন আমরা সঠিকভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে চিনে, সেই আলোকে আমরা বিশ্বাস করে তার প্রতি ঈমান ও অনুসরণ ঠিকভাবে করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আমাদের খতিব সাহেব তিনিও অসুস্থ, তার এক আত্মীয় তিনি হাসপাতালে রয়েছেন, অপারেশন হয়েছে, তিনি অসুস্থ, আমাদের আরেক ভাই তার মার জন্য অসুস্থ, এবং আরও এক ভাই তার বাবার জন্য অনেকে অসুস্থ রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই অসুস্থ ভাইদেরকে বোনদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদের এই অসুস্থতার মধ্যে ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ ঈমানের উপর থাকার তৌফিক দান করুন, পরিবারের সকল সদস্যদেরকেও ধৈর্য ধারণ করে ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের এক ভাই, আমাদের প্রতিবেশী, গত সপ্তাহে আমরা জানাজা পড়েছি মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে
তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আরো যারা আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি আমরা যেন গোটা জীবন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইমানের উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের উপর থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের কলিজার টুকরা শিশু সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।